আজকের আলাপন G20 শীর্ষ সম্মেলন শেষ হয়ে গেল এবং তারপর আমেরিকার অবস্থানই শুধু নয়, যেটা আমরা দেখার চেষ্টা করব আজকে, যে এই G20 থেকে পাওয়া খবরাখবরের ভিত্তিতে আমেরিকা কি বিশ্ব থেকে বা G20 জোটভুক্ত দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো যাই হোক, আমাদের সঙ্গে আজকে রয়েছেন টেলিফোনে দুজন বিশিষ্ট অতিথি। নিউ ইয়র্ক থেকে রয়েছেন ডক্টর সালিম জাহান, আমরা জানি অর্থনীতিবিদ এবং বর্তমানে পরিচালক জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন। ডক্টর সালিম জাহান, আপনি লাইনে আছেন,
ধন্যবাদ।
আর কলকাতা থেকে রয়েছেন প্রফেসর শান্তনু চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং কনভেনর ইনস্টিটিউট অব ফরেন পলিসি স্টাডিজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রফেসর শান্তনু চক্রবর্তী, আপনি আছেন লাইনে?
আচ্ছা, নমস্কার।
নমস্কার, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে সময় করে আজকে যোগ দেওয়ার জন্য। এবং আপনারা যেমন শুনলেন যে আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত G20 নিয়ে, কিন্তু G20 যে বিশেষ দিকটির উপর আমরা আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং এই সম্মেলন শীর্ষ সম্মেলনের পরে আমেরিকা কি কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে G20 ভুক্ত দেশগুলোর সঙ্গে, আর তার পরবর্তীতে বা কি দাঁড়াবে ভবিষ্যৎ। তো এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা প্রথমে যাব, আমাদের একজন কলার ফোন করার চেষ্টা করছে, শাহানা নাসির। আমি জানি না, লাইন একবার যোগাযোগ করেছিলাম কিন্তু লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো আমি নিজেই জানতে চাচ্ছি ডক্টর সেলিম জাহান, আপনি এবং প্রফেসর শান্তনু চক্রবর্তী দুজনের কাছে, যে এই যে প্রশ্নটা উঠছে যে G20 থেকে আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পড়ছে কি না, ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে এটাকে একটু বৃহত্তর প্রেক্ষিত থেকে দেখা দরকার। আমরা জানি যে আমরা একটা বিশ্বায়িত জগতে বাস করি এবং সেখানে অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, সেটা শুধু আমাদের উপরে নির্ভর করে না, এটা গোটা বিশ্বের উপরেই নির্ভর করে। তো সেই প্রেক্ষিত থেকে যদি আমরা বলি, তাহলে আজকে যে আমেরিকার জাতীয়তাবাদ বা একমাত্র আমেরিকা, এটা নিয়ে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে পরে বলতে হবে যে আমরা আসলে একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব গ্রহণ করছি এবং যুক্তরাষ্ট্র সেখানে অন্যান্য দেশগুলো থেকে, সেটা একটি গোষ্ঠী হতে পারে, সেটা পুরো বৈশ্বিক অর্থনীতি হতে পারে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখন এটা মনে রাখা দরকার যে আজকের বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র শক্তি নয়। আজকে যে গোষ্ঠী বিশ বলে যে গোষ্ঠীটি আছে, একসময় এটি গোষ্ঠী সাত ছিল, গোষ্ঠী আট,
G7, G8।
হ্যাঁ, সুতরাং এর যে বিস্তৃতি ঘটেছে এই কারণে যে অন্যান্য অর্থনীতিগুলো অনেকটা সুদক্ষ হয়েছে, শক্তিমান হয়েছে, যেমন চীনের কথাই ধরা যাক। তো এর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যুক্তরাষ্ট্রের যে ব্যবহার এবং যুক্তরাষ্ট্রের যে নীতিমালা এবং যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ গোষ্ঠী বিশ্বে, সেখান থেকে ধারণা করলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে যেন বিশ্ব থেকে এবং এই গোষ্ঠীগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসছে।
তো প্রফেসর শান্তনু চক্রবর্তী, আপনার মন্তব্য কি?
হ্যাঁ, আমি ডক্টর জাহান যেগুলো বললেন সেগুলো মোটামুটি মেনে নিলেও একটা দুটো প্রসঙ্গে একটু ভিন্ন মত পোষণ করছি, সেগুলো যদি শেয়ার করি আপনাদের সঙ্গে। যে এক নম্বর, ইতিহাসের ছাত্র থেকে আমার মনে হয় যে বিশ্বায়ন প্রক্রিয়াটা, যে কোনো প্রক্রিয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু আমরা যদি তার টেক অফ পিরিয়ডটা ধরি, বিশ্বায়ন প্রক্রিয়ার টেক অফ পিরিয়ড আমরা যদি 90-এর দশক থেকে দেখতে পাই, যে একটা দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছিল যে বিশ্বায়ন প্রক্রিয়ায় অর্থনৈতিক দিকগুলিকে বেশি জোরালোভাবে ফোকাস করা হয় রাজনৈতিক বাদ দিয়ে। আমরা সেই বিখ্যাত উক্তি জানি ক্লিন্টনের সময়কার, ইটস আলটিমেটলি দ্য ইকোনমি স্টুপিড। আমার মনে হয় যে আবার পুনরায় একটা হয়তো রাজনৈতিক ব্যাকল্যাশ আসছে, এবং এটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যে কোনো দিকে আপনি দেখতে পারেন। এবং মানে ব্রিঙ্গিং ব্যাক ইন্টু পলিটিক্স আসবার ফলে যেটা হচ্ছে যে বিশ্বায়ন প্রক্রিয়া চলার সাথে সাথে বিশ্বায়ন প্রক্রিয়াকে নানাভাবে ইন্টারনাল যে পলিটিক্যাল ডায়নামিক্সের থেকে উদ্ভূত পরিস্থিতি হচ্ছে সেইগুলোকে ডিল করতে হচ্ছে, কারণ বিশ্ব নেতারা যারাই রয়েছেন এরা মূলত সবাই রাজনীতিবিদ, এবং সেক্ষেত্রে তাদের এই লোকাল ইস্যুগুলির ওপর ফোকাস করতে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পও এক্সেপশন নট। এবং কিন্তু এর মানে এই নয় যে বিশ্বায়ন উন্নয়ন প্রক্রিয়া সম্পূর্ণরূপে বিপন্ন, আমার মনে হয় যে কোনো একটা প্রসেস অর্থনৈতিক দিক দিয়ে হোক এবং বিশ্বায়ন তো শুধুমাত্র অর্থনৈতিক দিক নয়, এটা একটা আর্থসামাজিক প্রেক্ষাপট রয়েছে সবকিছু নিয়েই, এবং এটা নানাভাবে এই ধরনের নতুন চ্যালেঞ্জের আবার একটা রাজনীতিকীকরণ ইত্যাদির ব্যাকল্যাশ ফেস করছে এবং একে একে এই উদ্ভূত পরিস্থিতির এই চ্যালেঞ্জের মোড়গুলির মোকাবিলা করেই একে এগোতে হবে।
আচ্ছা ধন্যবাদ আপনাদের, একটি ফোন আসছে আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ কে বলছেন?
হ্যালো নমস্কার, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছিলাম।
হ্যাঁ বলুন।
হ্যাঁ আমার আজকে প্রশ্ন হলো যে এই সম্প্রতি যে G20 সম্মেলন হলো, তারপরে পশ্চিমী দেশগুলির সাথে আমেরিকার কিছু মত পার্থক্য দেখা যাচ্ছে আমরা দেখছি, সেক্ষেত্রে এই রিসেন্টলি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মার্কিন সফর এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উত্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কি আমেরিকার সাথে এশিয়ার সম্পর্ক বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ ভারতের সম্পর্ক কি আরো সুদৃঢ় হবে? সেক্ষেত্রে আমাদের এই ভারতবর্ষ কতটা উপকৃত হবে, এটা আমার একটা প্রশ্ন। এবং তার সঙ্গে আরেকটা কন্টিনিউশন আমি যাচ্ছি, সেটা হলো যে এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং চীনের প্রতিক্রিয়া কি হবে, এবং তারা কি এই সম্পর্কের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে?
তার মানে সুলগ্না,
আমার প্রশ্ন,
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সুলগ্না। আপনার তার মানে দুটো প্রশ্ন, যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিনে দিনে আরো কত উন্নত হবে, এবং সেই সম্পর্ক যদি জোরদার হয়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে ভারতের, তাহলে পাকিস্তান এবং চীন তাদের প্রতিক্রিয়া এবং কি হবে, এবং তারা কি কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে কিনা, বেশ ব্যাপক বিষয়। আমি প্রফেসর শান্তনু চক্রবর্তীর কাছে আসছি। ভারত যুক্তরাষ্ট্রের উন্নত সম্পর্ক পাকিস্তান এবং চীনের চীন এই ক্ষেত্রে কোনো অন্তরায় হতে পারে কিনা?
এই প্রশ্ন দুটো দিক দিয়েই দেখা যায়। এক হলো ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 90-এর দশক থেকেই আমরা যদি স্টেট টু স্টেট রিলেশনশিপ দেখি, সেটা কিন্তু জোরদার ইভলভ করছে সাংস্কৃতিক দিক থেকে ইত্যাদি দিক থেকে, বা আমাদের ধরুন ছাত্রছাত্রীদের যাওয়ার যোগ, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে বহু আগে থেকেই।
এমনকি ভারত থেকে আমও আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্রে, এখানে বিশেষ
এবং কালচারাল এই যোগাযোগটা ছিলই। আমরা যেটা দেখতে পারি যে রাষ্ট্রীয় তরফে আমরা যেগুলো যেটা স্ট্র্যাটেজিক লিঙ্ক বলি, সেটা অর্থনৈতিক দিক থেকেই হোক ইত্যাদি এর মাধ্যমেই হোক, সেটা একটা হচ্ছে। এখন এটার প্রতিফলন দক্ষিণ এশিয়ার পার্টিকুলার ক্ষেত্রে কি হবে, এবার এটা কিন্তু যেটা আন্তর্জাতিক সম্পর্কে জিরো সাম গেম বলা হয় সব ক্ষেত্রে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট এইভাবে পয়েন্ট আউট করার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিপক্ষে একটা গুরুত্বপূর্ণ মার্কিন অ্যালাই হিসেবে এই অঞ্চলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেরকম খুব কিছুদিন আগেই চীনা একজন অ্যানালিস্ট ইয়ে করছেন এই যে মালাবার এক্সারসাইজ হচ্ছে, যাতে আপনি জানেন মার্কিন নৌবাহিনী জাপান ভারত অন্যতম অংশীদার, এটা 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 মূলত চীনের বিপক্ষে করা হচ্ছে, কারণ উনি একে ভারতের পক্ষে বলা হয়েছে যে এগুলি মূলত নর্মাল এক্সারসাইজ যেগুলো আগে থেকেই হচ্ছে, এবং সেই অধ্যাপক কিছুদিন আগেই বলেছেন যে অ্যান্টাই সাবমেরিন অপারেশনস ওই লিঙ্কেজ করা হচ্ছে, এই অপারেশনের লিঙ্কেজ ইত্যাদি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চীন এবং পাকিস্তানের যে সম্পর্ক, তার একটা অন্য ধারণা ধারা রয়েছে, যেরকম পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক স্পেস হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বা সেন্ট্রাল এশিয়ার নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে কিন্তু পাকিস্তান অন্যতম গুরুত্বপূর্ণ। আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায় পাকিস্তানি এস্টাবলিশমেন্ট বা পাকিস্তানি আর্মির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নানা ক্ষেত্রে মতবিরোধ হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা মানিয়ে নিয়ে চলেছে। তারা পাকিস্তানে এত পরিমাণ ইনভেস্টমেন্ট অলরেডি হয়েছে এবং এই স্ট্র্যাটেজিক বেস সম্পূর্ণভাবে তাদের থেকে হাত তুলে নেওয়া সম্ভবপর নয়। সেরকম চীনের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা জানি অর্থনৈতিক যা সম্পর্ক ইত্যাদি, কারোর পক্ষে মানে উভয় কারোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রই হোক বা চীনই হোক, সম্পূর্ণরূপে এই এই একে অপরের অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ ইত্যাদি সব মিলিয়ে বা বাণিজ্য সব মিলিয়ে আমরা আমরা এর মানে এই নয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি হলে এই দেশ
আমার
কাছে তো খুব ভালো লাগছিল শান্তনু চক্রবর্তী এবং ডক্টর সেলিম জাহানের সঙ্গে অনেকদিন পর যোগাযোগ হচ্ছে, আমার খুব ভালো লাগছে মানে উনি আছেন অনুষ্ঠানে। ডক্টর সেলিম জাহান, আপনার মনোযোগ আকর্ষণ করছি এই দিকটার পানে যে এবারের এই যে G20 সামিটের সময় যে অ্যান্টাই গ্লোবালাইজেশন যে ডেমনস্ট্রেশন হলো, তো এই বিষয়টার উপর আলোকপাত করবেন?
আমার মনে হয় যে এই যে বিশ্বায়ন প্রক্রিয়া হচ্ছে এটাকে অনেক সময় আমরা তাত্ত্বিক দিক থেকে দেখি, আমরা এই ব্যাপারটিকে হয়তো বৃহত্তর প্রেক্ষিত থেকে অনেক সময় দেখি না। এখন ইউরোপেরও এবং যুক্তরাষ্ট্রেও যেটা হচ্ছে যে একটা বহির্মুখী দৃষ্টিভঙ্গি না নিয়ে একটা অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ব ক্রমাগতই ছোট হয়ে আসছে এবং আমরা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে তো নয়, প্রযুক্তির দিক থেকে, মানুষের সঙ্গে মানুষের বন্ধনের দিক থেকেও এটা ছোট হয়ে আসছে। সুতরাং নেতারা যাই বলুন না কেন, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে তারা যে ধরনের ব্যবস্থাই গ্রহণ করুন না কেন, মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন, যেটি সেই বন্ধনটি এবং বাড়বে এবং আমার মনে হয় যে আমরা সবাই নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে।
ডক্টর সেলিম জাহান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শ্রোতাদের মনে করিয়ে দিই যে আমরা আজকে আলাপনে আলোচনা হচ্ছে G20 সদ্য সমাপ্ত সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র কি বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিছুটা G20 থেকে? তো এখানে আমাদের বিশেষ অতিথি রয়েছেন ডক্টর সেলিম জাহান, নিউ ইয়র্ক থেকে অর্থনীতিবিদ এবং পরিচালক, জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদক। আর আছেন কলকাতা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক প্রফেসর শান্তনু চক্রবর্তী এবং কনভেনার ইনস্টিটিউট অফ ফরেন পলিসি স্টাডিজের। তো আমি আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শাহানা নাসির নামে কেউ ফোন করছিলেন, তার ফোনে আবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল বেশ। হ্যালো, উনি কি লাইনে আছেন?
হ্যালো,
হ্যাঁ শাহানা নাসির, আপনি লাইনে আছেন?
আমার একটি প্রশ্ন ছিল।
হ্যাঁ বলুন বলুন।
এই বিশ্বের যে নিম্নগামী আপনার অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই অবস্থাতে এখন বাংলাদেশের উপরে এই জি সামিটের যে আউটকাম যেটা, এতে কি প্রভাব ফেলবে? এখানে বাংলাদেশ কিভাবে প্রভাবিত হবে সেই কথা?
আচ্ছা, জি সামিটের উপরে কোন মানে বিরূপ ফলাফল দেখা দিলে বা সেখান থেকে যুক্তরাষ্ট্র যে বিভিন্ন তার অবস্থান যে ভিন্নতর হচ্ছে সেই সব জিনিসগুলো জি মানে বাংলাদেশের উপরে কি প্রতিক্রিয়া হতে পারে তার? আচ্ছা আচ্ছা, তো শাহানা নাসির আপনি থাকুন লাইনে, আমি ডক্টর সেলিম জাহানের কাছে যাচ্ছি, এটা জবাব দেবেন এবং শাহানা আপনিও শুনতে পাবেন আশা করি। ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে এই প্রভাবটি বোঝার জন্য তিনটে কথা বলা দরকার। একটি কথা হচ্ছে যে গোষ্ঠী বিশেষ নানান বিষয় নিয়ে আলাপ হয়েছে, তার সবকিছু অর্থনৈতিক নয়, নারীর ক্ষমতায়ন নিয়ে আলাপ হয়েছে, বিশেষত বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইত্যাদি নিয়েও আলাপ,
টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে, সব জলবায়ু নিয়ে আলোচনা
নিয়েও আলোচনা হয়েছে। এখন বাংলাদেশ তার অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানের উপরে আছে, এটাও আমরা জানি। এখন আমরা কিন্তু একটু যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে 2008-09 সালে যখন সারা বিশ্বে মন্দা এবং ধস নেমেছিল, বাংলাদেশ অর্থনীতি কিন্তু সেভাবে তার বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়নি, কারণ অর্থনীতির মধ্যে একটা অর্থ যে অন্তর্নিহিত শক্তি আছে সেটার দিকে তার মনোযোগটা বেশি ছিল। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হয় না যে এই গোষ্ঠী বিশ্বের মধ্যে যেসব আলোচনা হয়েছে তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বাংলাদেশের উপরে। আমি বরং বলবো যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার মাধ্যমে এই গোষ্ঠী বিশ্বের মধ্যে যে দেশগুলো সাধারণত উন্নয়নশীল বিশ্ব থেকে এসছে তার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বন্ধন আরো বাড়বে।
আচ্ছা, ধন্যবাদ প্রফেসর শান্তনু চক্রবর্তী, আপনি কিছু বলতে চান?
আমি দুটো এডিশনাল পয়েন্ট বলতে চাই, যে ধরুন ডোনাল্ড ট্রাম্পের একটা মূল দিক যেটা সবথেকে G20 হোক বা অন্যান্য জায়গায় যেটা সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি করছে সেটা হলো তার প্রোটেকশনিজম মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প বা ইত্যাদির ক্ষেত্রে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রোটেকশনিজম যদি খুব সুদৃঢ়ভাবে আরোপ করা শুরু হয় সেক্ষেত্রে বাংলাদেশের, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা ম্যানুফ্যাকচারিং এরা বাংলাদেশে একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করেছেন, বিশেষত টেক্সটাইলস ইত্যাদির ক্ষেত্রে। তো এইটার ওপর কোনো আঘাত আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবং দ্বিতীয় যে দিকটা সেটা হলো তার এই ইমিগ্রেশন বিরোধী নীতি ইত্যাদি, বিশেষ করে কিছু নির্দিষ্ট দেশ করছেন, যদিও বাংলাদেশকে এর মধ্যে ধরা হয়নি, কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে কড়াকড়ি বা অলরেডি ইলিগাল মাইগ্রেন্ট বারবার এদের বিরুদ্ধে তিনি যে রাজনৈতিক বক্তৃতা রাখছেন বিভিন্ন ফোরাম ইত্যাদি দেখি, এইটার ফলাফল বাংলাদেশি যারা আর রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তাদের ওপর কি প্রভাব ফেলতে পারবে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে।
জি, আমি ডক্টর সেলিম জাহান এবং প্রফেসর শান্তনু চক্রবর্তী দুজনেরই দৃষ্টি আকর্ষণ করব একটি বিষয়ের প্রতি, যেটা কিনা একটু আগেই ডক্টর সেলিম জাহান বলছিলেন, অন্তর্মুখীনতা এবং পৃথিবী ছোট হয়ে আসছে। এই দুইয়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ব্রেক্সিট উদ্যোগ গৃহীত হল, আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট যে সংরক্ষণবাদী প্রোটেকশনিজমের, এই দুইয়ের প্রেক্ষিতে অর্থনীতির, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থাটা ঠিক কেমন দাঁড়াচ্ছে, ভবিষ্যৎ চেহারাটা কেমন হতে পারে? ডক্টর সেলিম জাহান, আপনাকে দিয়ে শুরু করি।
নিশ্চয়ই, আমি খালি এর আগের প্রশ্নে প্রফেসর জয়ন্ত চৌধুরী যেটা বলেছেন সে সম্পর্কে একটা কথাই বলতে চাই। একটু আগে আমরা ফার্মিতার কথা শুনছিলাম ঢাকা থেকে, আসলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মাত্র 15% যুক্তরাষ্ট্রে আসে, এর বেশিরভাগই যায় ইউরোপীয়, এবং সেখানে কিন্তু কোন রকমের সংরক্ষণতাবাদী কিংবা কোন রকমের আমরা যেটাকে বলি শুল্ক সেটা আরোপ করা হয়নি, সুতরাং আমার মনে হয় না যে এটার প্রভাব খুব একটা পড়বে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি কবির ভাই করেছেন সেক্ষেত্রে একটি কথা কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যতই বৈশ্বিক অর্থনীতি থেকে বা বৈশ্বিক ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসবে সেই শূন্যতাটা কিন্তু পূরণ করবে চীন। এবং আমরা কিন্তু এটা বারবার লক্ষ্য করছি যে এই যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও চীন বড় আকারে, এবং সেই শূন্যতাটা যদি চীন যদি দখল করে বা সেই শূন্যতাটা যদি সে নিয়ে নেয়, তাহলে কিন্তু আগামী বিশ্বে আমরা বলতে পারবো যে বিশ্বের যে প্রবৃদ্ধির যে কেন্দ্রগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে যুক্তরাষ্ট্র থেকে সরে যাবে। আজকের বিশ্বে কোন রাষ্ট্রই দাবি করতে পারে না এককভাবে যে আমরাই একমাত্র শক্তি,
সেটাই বড় কথা। যেমন আমি শ্রোতাদের মনে করে দিই, আমাদের আলাপন অনুষ্ঠানে আপনারা শুনছেন সদ্য সমাপ্ত G20 সম্মেলন, শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র G20 বা বিশ্ব থেকে কিছুটা সরে এসে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিনা, এই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সেলিম জাহান নিউ ইয়র্ক থেকে, কলকাতা থেকে রয়েছেন প্রফেসর শান্তনু চক্রবর্তী। হ্যাঁ, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো টেলিফোন বাজছিল, আমি বুঝতে পারছি না যে টেলিফোন থেমে থেমে যাচ্ছে, হয়তো কোনো শ্রোতা চেষ্টা করছে। আমি প্যানেলের ওদিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এখান থেকে যদি নাম্বারটা পেয়ে যান তাহলে আপনারা আমাদের এখান থেকে ওয়াশিংটন থেকে চেষ্টা করুন। তো ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি এই ইয়েতে যে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ ট্রাম্প প্রশাসনের নানান রকম মন্তব্য বক্তব্য থেকে অনেকের মনেই প্রশ্ন দেখা দিচ্ছে। যেমন সুলগ্না একটু আগে প্রশ্ন করেছিলেন যে ভারতের সাথে তাহলে কি এখন মানে যুক্তরাষ্ট্র এশিয়ার দিকে মনোযোগ দেবে, ভারতের সাথে সম্পর্ক জোরদার হবে, চীন এবং পাকিস্তান অন্তরা হয়ে দাঁড়াবে কিনা। শাহানা নাসিরেরও প্রশ্ন ছিল যে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে এই সব কিছু মিলিয়ে। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ লাইনে কে আছেন?
আমি আকবর হাজার, কিরণ, নিউ ইয়র্ক থেকে আছি।
আচ্ছা কিরণ, বলুন, আপনার নিশ্চয় কোনো বক্তব্য বা মন্তব্য আছে?
হ্যাঁ নিশ্চয়ই, এবারে মানে আজকে যে বিষয়টা আপনারা নির্বাচন নির্ধারণ করেছেন অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা বলাই বাহুল্য, G20 সামিট। তো এইবারে মানে বিশ্বের একটা বিশেষ নজর ছিল কারণ আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে প্রথমবারের মতো G20 সামিটে যোগ দিয়েছেন। তো তার মানে তার যোগ দেওয়াটাকে ঘিরেই বেশিরভাগ মানুষের নজর ছিল G20 দিকে, আর সেই জন্য এবারে হামবুর্গে রাস্তাঘাটও খুব বেশি জমজমাট ছিল। প্রত্যেকবারই হয় এইরকম মানে যার বিরুদ্ধে বিক্ষোভ হয়, এটা নিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু এবারে আরো বেশি উত্তপ্ত ছিল রাস্তাঘাট সবকিছু। তো সবচেয়ে জিনিস যে জিনিসটা বেশি মানে বিস্ময়কর সেটা হচ্ছে যে দুনিয়া একদিকে আর আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প আরেকদিকে। যেমন উনি প্যারিস অ্যাকর্ড থেকে যে ক্লাইমেট অ্যাকর্ড থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন, আরো সবকিছু মিলিয়ে মানে এবারে একটা বিশেষ আকর্ষণ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে পুতিনের সাথে তার কথাবার্তা বা কথার পরে উনি যে টুইট করলেন সবকিছু, আবার সেই টুইটকে আবার ফিরিয়ে নিলেন, সবকিছু মিলিয়ে মানে আমরা খুব আগ্রহের সাথে তাকিয়েছিলাম G20 দিকে। তো যেটা আশা করেছিলাম তাই হয়েছে, মানে আমাদের প্রেসিডেন্ট যা করবেন ভেবেছিলাম তাই করেছেন। হয়তো তিনি রাশিয়ার ব্যাপারে তিনি যেটা অন্ধ একটা ধারণা ছিল, কিন্তু সেখানে কি আবার তার বক্তব্য আবার হোয়াইট হাউস মানে যে রাশিয়া তার বক্তব্যকে কোট করেছে সেটা আবার হোয়াইট হাউস এটাকে খণ্ডন করেছে যে না তিনি এরকম কথা বলেননি।
না তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ফিরে এসে তো বলছেন যে তার এটা দারুণ একটা সাফল্যের তিনি দাবি করছেন, যে যাই বলুক না কেন উনি খুব সফল হয়ে ফিরে এসেছেন G20 থেকে। আমরা বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, সেটাই তিনি বলেছেন। এখন কিরণ আপনার কোনো প্রশ্ন আছে?
না, প্রেসিডেন্ট এইভাবে কথা বলে প্রেসিডেন্টের সাথে যারা কাজ করে যেমন কেলিয়ান আজকে CNN এর সাথে খুব একটা হট তার একটা কনভারসেশন ছিল, তো মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, হোয়াইট হাউসে কিছু হচ্ছে না, রাফেল কালেকশন সবকিছু এটা কোনো ব্যাপার নয়, মানে বিভিন্ন মিডিয়ার উচিত হচ্ছে তাদের পজিটিভ জিনিসগুলো ফোকাস করা, আর কোনো ব্যাপারই নয়। এনিওয়ে তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সবচেয়ে প্রভাবশালী দেশ, সবচেয়ে মানে বিশাল দেশ, আমাদের এই দেশটার কি মানে ভাবমূর্তি এইভাবে দিনকে দিন নষ্ট হবে? যে হচ্ছে আমার মানে
আকবর হাজার কারণ রোকেয়া, এই আকবর হাজার কারণ যেটা বললেন এবং এই আলোচনাতেও বারবার উঠে আসছে একটা জিনিস, সেটা কি যুক্তরাষ্ট্র আসলেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে? এটা এটা কতখানি সঠিক বলে প্রতীয়মান? ডক্টর প্রফেসর শান্তনু চক্রবর্তী এ ব্যাপারে আলোকপাত করবেন?
ট্রাম্পের টুইট তো প্রায় জগৎ বিখ্যাত হয়ে গেছে, যেরকম ওইটা একটা করেছেন, আরেকটা বোধ হয় পিপলস রিপাবলিক অফ চায়নাস প্রেসিডেন্ট না বলে রিপাবলিক অফ চায়নাস প্রেসিডেন্ট ওই একই টুইটে করেছেন। ট্রাম্প, আমরা বিভিন্ন অ্যানালিস্টদের একটা ইয়েতে দেখছি যে ছমাসের মধ্যে যে ট্রাম্প তার টুইটারের মাধ্যমে ইত্যাদি যা বক্তব্য রাখছেন সেটা খুব সিরিয়াসলি না নিয়ে কিছু কিছু গবেষক বলতে শুরু করেছেন যে ট্রাম্প অ্যাকচুয়ালি কি করছেন, সেইটার দিকে হয়তো আমাদের বেশি দৃষ্টিপাত করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে দেখুন, আমরা যদি ইতিহাসের পর্যায়ে দেখি, ইউনাইটেড স্টেটসের এই উইথড্রয়াল বা এনগেজমেন্ট সিস্টেম নতুন কিছু নয়। আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা উইথড্রয়াল দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আবার একটা এনগেজমেন্ট দেখেছি, এই ধরনের পার্সপেক্টিভ নতুন নয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি একটা উইথড্রয়াল প্রক্রিয়াও দেখি, সেটা নানা কারণে হতে পারে, একটা অর্থনৈতিক কারণে একটা উইথড্রয়াল বা ইত্যাদি যে কারণেই হোক, কিন্তু সেটাও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ট্রাম্পের ক্ষেত্রে যেটা হচ্ছে যে উনি এই ধরনের মাল্টিল্যাটারাল সামিট, তার রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকার ফলেই হোক বা যেভাবে তিনি তার নিজস্ব বিজনেস এম্পায়ার সামলেছেন, সেইভাবে সেইটা সেই ধরনের এক্সপিরিয়েন্স ক্যারি ওভার করার জন্য হোক রাজনৈতিক বা জগতে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো মাল্টিল্যাটারাল সামিটে অস্বস্তি বোধ করেন।
না বলুন, তিনি তো একজন ব্যবসায়ী, ওয়ান অন ওয়ান অনেক ডিল করেছেন এবং অনেক ক্ষেত্রে তিনি নিজের মতামত নিয়ে এগিয়ে গেছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেছেন।
আসলে রোকেয়া যেটা বললেন যে নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেছেন, মাল্টিল্যাটারাল সামিটে যে অস্বস্তি বোধ করেন এটা কতখানি সঠিক আমি জানি না, কিন্তু একটু ভিন্নতর অবশ্যই, এবং এই ভিন্নতর হওয়াটাকে কতখানি বিচ্ছিন্নতাবাদী বলা যেতে পারে বা
মানে আমেরিকাকে, যেটা আমাদের আলোচ্য বিষয়ে, যেটা আমরা জানার চেষ্টা করছি যে আমেরিকাকে তিনি একটু বিচ্ছিন্ন করে তুলছেন তার জি-20তে,
ওইখানেই আমার প্রশ্নটা,
তার দৃষ্টিভঙ্গি থেকে
ভিন্নতর অবস্থানে যাচ্ছে না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে?
ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে এ জাতীয় যে এখন বহুজোট সম্মেলন হয় সেখানে কখনোই পূর্ব সিদ্ধান্ত নিয়ে যাওয়া যায় না, সেখানে পূর্ব সিদ্ধান্ত নিয়ে গেলে পরে বিপদ ঘটে, সেখানে পূর্ব নির্ধারিত কিছু বিষয় নিয়ে যাওয়া যেতে পারে, তারপরে সেই বিষয়গুলোর উপরে আলোচনা হয়, শীর্ষ সম্মেলনের নেতারা ঠিক করেন, সেখানে সমঝোতা হয়, তখন সেখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে। তো এখন এই জাতীয় একটি সম্মেলনে পূর্ব সিদ্ধান্ত নিয়ে যদি কেউ যান, তাহলে তার ফলে তার বিচ্ছিন্নতাবাদী হয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি থাকবে।
আরেকজন ফোন করছেন, আমরা ওই কলটা নিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি আপনার কাছে। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি জিয়াউর রহমান বলছি, গানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আপনাদের আলাপন প্রোগ্রামের সঙ্গে জড়িত সমস্ত কর্তা ব্যক্তি এবং প্যানেলিস্ট এবং সেই সঙ্গে সকল শ্রোতাদের আমি প্রথমে অভিনন্দন জানাই। আমার আজকের জিজ্ঞাসা, যে সম্প্রতি যে G20 সম্মেলন দেখলাম, এবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ততটা প্রভাব বিস্তার করতে দেখতে পাইনি আর কি, যেটা অন্যবার আমরা লক্ষ্য করে থাকি বা গোটা বিশ্ব যেভাবে আশা করেছিল যে গ্লোবাল ওয়ার্মিং সহ অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বেশ প্রভাব আসবে, কিন্তু সেই রকম ইতিবাচক খুব একটা প্রভাব দেখতে পাইনি। তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরে কেনার যে বিদেশ নীতিতে বিভিন্ন পরিবর্তন এসছে, এসবের কি প্রতিফলন দেখা গেল এবারে G20 সম্মেলনে আমেরিকার দাগ কাটতে না পারার ব্যাপারটা? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও এই প্রশ্নের জন্য। ডক্টর সেলিম জাহান, আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র এককভাবে কোনো প্রাধান্য রাখতে পারেনি বা পেরেছে, কি মনে হয়?
যে কোনো গোষ্ঠীগত সম্মেলনে প্রাধান্য রাখতে হলে আগে থেকে পূর্ব নির্ধারিত কিছু বিষয় নিয়ে যেতে হয় এবং সেই বিষয়ে সেই দেশটির অবস্থান কি সেটা বোঝাতে হয়। এখন একটি বিষয় তো যুক্তরাষ্ট্র নিজেকে প্রথমেই সরিয়ে নিয়েছে, সেটি হচ্ছে যে প্যারিস
চুক্তি।
এখন সবাই যখন এই জলবায়ু পরিবর্তন এবং তার ফলে বিশ্ব অর্থনীতি, বিশ্বের দারিদ্র্যের উপরে কি প্রভাব পড়বে সেটা বলছেন, এবং প্যারিস চুক্তি আমরা জানি যে সেখান থেকে আর ফেরা যাবে না এবং এটাকে থামানোও যাবে না, সেই ক্ষেত্রে এই প্যারিস চুক্তি থেকে যদি আমরা সরে আসি, তাহলে পরে কিন্তু আমরা নিজেদেরকে আমাদের প্রভাব বিস্তারের বলয়টিকে অনেক সংকীর্ণ করে নিয়ে আসছি। সুতরাং এটা থেকেই একটা উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে অনেকটা পূর্ব সিদ্ধান্ত নিয়ে সেখানে যাওয়া হয়েছে এবং মূলত রাশিয়ার সঙ্গে সম্পর্ক কি হবে, রাশিয়ার সঙ্গে মত বিনিময় কি হবে, সেইটিকে লক্ষ্য রেখেই একটা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সেখানে যাওয়া হয়েছে। সুতরাং বহুজাতিক বা বহু গোষ্ঠীগত একটি ক্ষেত্রে সেটা হয়তো কাজ করেনি।
আচ্ছা, আরেকজন লাইনে আছেন, আমার মনে হয় যে সেটা আমাদের প্যানেল থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হ্যালো, 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 ঢাকা থেকে কেউ লাইনে আছে কি?
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
শাহানা নাসরি বলছিলাম।
হ্যাঁ বলুন।
আমার আর একটা প্রশ্ন ছিল।
বলুন বলুন আমাদের। হ্যাঁ বল।
যুক্তরাষ্ট্র আত্মরক্ষার অজুহাত দিয়ে যদি বিচ্ছিন্ন হয়েই পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত দুই পক্ষই হবে আমি বিশ্বাস করি, তবে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন পক্ষ?
যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়লে?
জি।
শাহানা আপনার প্রশ্নটা আরেকবার বলবেন।
হ্যাঁ, শাহানা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে দু পক্ষই মানে বিচ্ছিন্ন হয়ে পড়লে
বিশ্ব এবং যুক্তরাষ্ট্র,
হ্যাঁ
হ্যাঁ,
তাহলে দু পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না এককভাবে যুক্তরাষ্ট্র?
প্রফেসর শান্তনু চক্রবর্তী,
খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যে আধিপত্য দেখে অভ্যস্ত বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র গ্লোবাল স্ট্র্যাটেজিক স্ফিয়ারে নয়, আমরা অন্যান্য অর্থনৈতিক বা সাংস্কৃতিক যে সেইটার একটা পরিবর্তন যে ঘটছে এবং সেটা যে শুধুমাত্র ট্রাম্প আসার পরই শুরু হয়েছে তা কিন্তু নয়। আমরা স্ট্র্যাটেজিক স্ফিয়ারই ধরুন আর্মি আর্মড ফোর্সেস এর উপর স্পেন্ডিং, নেভাল বিল্ড আপ এর উপর স্পেন্ডিং, এইগুলো কিন্তু অনেক আগে থেকেই কমতে শুরু করতে দেখতে পেরেছি। ট্রাম্পের ক্ষেত্রে জিনিসটা আরো প্রকট হয়ে উঠছে, কারণ ওনার যে কারণেই হোক, রাজনৈতিক ইনএক্সপিরিয়েন্স হোক বা তার বিজনেস মডেল অনুযায়ী তিনি যেরকম করেন সেটা তার এখানের দেশ চালনার ক্ষেত্রে আমদানি করার জন্যই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি এবং অন্যান্য পার্টিসিপেন্টরাও যেটা একমত হলেন যে আমরা তার ক্ষেত্রে কনসেনসাস বিল্ডিং এর প্রচেষ্টার একটা প্রভূত অভাব লক্ষ্য করছি বা ব্যর্থতা লক্ষ্য করছি। তিনি যেন ওয়ান টু ওয়ান সিচুয়েশনে ডিল করতে পছন্দ করেন, তা পুটিনের সাথেই আলোচনার মাধ্যমে হোক বা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান G20 পরপরই দেখুন, আমরা যদি তার রাজনীতি দেখি বা ডিপ্লোম্যাসি দেখি, তিনি ইউক্রেনে তার ব্যক্তিগত এনভয় পাঠাচ্ছেন এবং নিজে পোল্যান্ডে যাচ্ছেন। খুব সিগনিফিকেন্টলি মনে রাখতে হবে তিনি একটা G20 আগে লাস্ট নেটো ভিজিটের সময়ও কিন্তু বলেছেন যে নেটোর মার্কিন যুক্তরাষ্ট্রের ফৌজ ইত্যাদি প্রোটেকশন চাইলে নেটোর অন্যান্য যে সদস্য দেশ তাদের অর্থ ইত্যাদি বাড়াতে হবে, কন্ট্রিবিউশন বাড়াতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু পোল্যান্ড ইউরোপের একটি দেশ যা পরবর্তীকালে আমরা জানি নেটো জয়েন করেছে এবং পোল্যান্ড কিন্তু তার কন্ট্রিবিউশন অলরেডি বাড়িয়েছে। অতএব এই ধরনের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রয়োজনীয়তা বিশেষ করে অন্যান্য গ্লোবাল প্রতিষ্ঠানগুলি মেনটেন করার জন্য, যেরকম সেই ইউরোপিয়ান ইউনিয়নই হোক অন্যান্য এই ধরনের হোক, সেটা অবশ্যই জরুরি। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের, আমার মতে ডোনাল্ড ট্রাম্পের অন্তত আরো বছর দেড়েক না গেলে আমরা এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে না যে মার্কিন নীতি সঠিকভাবে কোন পথে
পরিচালিত হচ্ছে। যাই হোক, আমরা মনে করছি, যেমন আপনি বললেন শাহানা নাসির, যে প্রশ্ন ছিল যে ক্ষতিগ্রস্ত কিন্তু কেউ এককভাবে কোন এক পক্ষ হবে না, দুদিকেই তার প্রভাব পড়বে নেতিবাচক। তো ডক্টর সেলিম জাহান, আমাদের এখন হাতে খুব সংক্ষিপ্ত সময়, এই শেষ উপসংহারে আপনি কি বলবেন?
এটাতে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রই বেশি হবে, কারণ মনে রাখতে হবে যে কোন রাষ্ট্রই বর্তমান ব্যবস্থায় আবশ্যিক একেবারে নয় এবং যে শূন্যতার সৃষ্টি হবে সেটা পূর্ণ হয়ে যাবে অন্যদের দ্বারা। আমরা দেখতে পাচ্ছি, একটি উদাহরণ হচ্ছে যে শান্তিরক্ষী বাহিনীতে কানাডা তার যে অবদান সেটাকে বাড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেখানে সরে এসছে সেখানে নরওয়ে এবং অন্যান্য দেশগুলো এসছে। আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক যে কেন্দ্রগুলো প্রবৃত্তির সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সুতরাং বিশ্বের 192টি দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি দেশ, বৃহত্তর দেশ, শক্তিশালী দেশ, কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ পর্যন্ত যদি সে সরে যায় তাহলে ক্ষতিটা কিন্তু তারই বেশি হবে।
আসলে দেখা যায় যে শূন্যতা পূরণ হয়েই যায়, ভালো মন্দ সেটা ভবিষ্যৎ বিচার করবে। তো ডক্টর সেলিম জাহান আর প্রফেসর শান্তনু চক্রবর্তী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে সময় করে ভয়েস অফ আমেরিকার আজকের আলাপনে যোগ দিলেন, যে শ্রোতারা প্রশ্ন করলেন, যারা শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আলাপনের আলোচনা এখানেই শেষ করতে হয়। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামীতে অন্য কোন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।